আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরও স্টোরির জন্য দেখুন sbs.com.au/bangla।
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস নির্মিত থিংস আই কুড নেভার টেল মাই মাদার চলচ্চিত্রটি সম্প্রতি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির উদ্যোগে প্রদর্শিত হয়েছে। নির্মাতা হুমায়রা চলচ্চিত্রে তার পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গিতে মানব সম্পর্ক অন্বেষণ করেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন এবং নিউ দিল্লির শ্রী অরবিন্দ সেন্টার ফর আর্টস অ্যান্ড কমিউনিকেশন থেকে ক্রিয়েটিভ ডকুমেন্টারি প্রোগ্রাম সম্পন্ন করেছেন। নির্মাতা হুমায়রা বিলকিস তার এই ছবিটি নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন এবং আরও আছেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির অ্যালামনাস, চলচ্চিত্র নির্মাতা, গবেষক এবং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইমরান ফিরদাউস। এখন শুনবেন সাক্ষাৎকারটির তৃতীয় পর্ব। ইমরানের কাছে প্রশ্ন, যে সাম্প্রতিক সময়ে যে জনপ্রিয় ধারার সিনেমা, ওটিটি কন্টেন্ট, থ্রিলার বা আরও যেসব মানে পপুলার জনরা আছে, তার বাইরে হুমায়রা বা কামার আহমেদ সাইমন ওনারা যেসব ছবিগুলো বানাচ্ছেন, সেসব ছবি বাংলাদেশের সিনেমা শিল্পে কিভাবে জায়গা করে নেবে এবং এগুলো মানে ওয়াইডার অডিয়েন্সের কাছে কিভাবে আসবে?
এইটা তো আমাদের মানে বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রির প্রশ্নে ক্ষেত্রে একটা বড় বড় প্রশ্ন, ক্লাসিক্যাল প্রশ্ন। এবং এই ক্লাসিক্যাল প্রশ্নের মূল উত্তর আমার মনে হয় যে সেটা হচ্ছে যে জাতীয় চলচ্চিত্র নীতিমালা কার্যকরী এবং যুগোপযুক্ত, এবং যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাস করবে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং ক্রিয়েটিভ ইকোনমির দিকে। আমাদের এখন যে অর্থে আমরা সিনেমাকে দেখি বা কালচারকে দেখি, সেখানে আসলে ক্রিয়েটিভ ইকোনমি এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, ক্রিয়েটিভ প্র্যাকটিস, এই তিনটা ধারণার কোনো ধারণারই সরাসরি সম্পর্ক নাই। এবং এই ধারণাগুলোকে যখন আমরা একটা শহরের মধ্যে এমবেড করতে পারবো বা একটা শহরের পরিচয় এবং জনগোষ্ঠীর পরিচয় হিসাবে তুলে ধরতে পারবো, তখন একই সাথে আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে যে প্রি ক্যারিয়ারিটি যে ধারণাটা, যেটা অনিশ্চিত ভবিষ্যৎ এবং সেখানে যে অর্থনৈতিকভাবে একটা নিশ্চয়তা দান করা যায়, নিশ্চয়তা যুক্ত করা যায় এবং সেখানে রাষ্ট্র এবং সরকার সরাসরি ভূমিকা রাখতে পারে জনগণ সহ, সেই বাস্তবতাটা যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে মাধ্যম পাল্টিয়ে পাল্টিয়ে সিনেমার জীবনকে জিয়ে রাখা খুব কঠিন। এটা এক ধরনের আইসিইউ লেভেলের ট্রিটমেন্ট, যে আজকে ওটিপি কালকে টিভি, পশু কোথায় যাব ফেস্টিভ্যালে না কোথায়, এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে আমাদের এখানে তো সবসময় হচ্ছে আমরা তো মোটামুটি যে কোনো অনেক কারণেই, বিভিন্ন কারণ নেই, আমরা হচ্ছে গিয়ে ইম্পোর্টেড রিয়ালিটিতে বাস করি, সেটা ইম্পোর্টেড পেঁয়াজ থেকে শুরু করে ইম্পোর্টেড অনেক কিছুই। তো সেখানে আমাদের কালচারাল পলিসি এবং কালচারকে প্রিজার্ভ করারও নীতিগুলো আসলে অনেক বেশি ইম্পোর্টেড, এবং সেক্ষেত্রে আমি বলবো যে মাল্টিপ্লেক্সের যে ধারণাটা, এটার পাশাপাশি আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের ধারণাটা একদমই উঠে যাচ্ছে। এবং সিনেমাকে যদি দেখতে হয় তাহলে সেখানে আসলে সিঙ্গেল স্ক্রিন থিয়েটার এবং এই সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের ভেতর দিয়ে কিছু চিন্তা ভাবনা রাখা, যে যেখানে হচ্ছে কি আমরা নিরীক্ষাধর্মী ছবি বা আর্ট হাউস ছবি বা হচ্ছে কি সেলফ রিফ্লেক্সিভ পার্সোনাল ছবি, এবং এই ছবির দর্শক আছে, সেই দর্শকদেরকে এখানে আসার সুযোগ করে দেওয়া, এবং দর্শক শুধু বলে না যে তারা কি দেখতে চায়, একইভাবে নির্মাতা বা প্রতিষ্ঠানও ঠিক দর্শকদেরকে উৎসাহিত করতে পারে নতুন জিনিস দেখার প্রশ্নে। তো এই উদ্যোগগুলি একদমই চোখে পড়ার মতো অবস্থায় নাই, তো এই উদ্যোগগুলো যুক্ত হওয়া জরুরি। এবং পাশাপাশি আমাদের এখানে অলরেডি যে এস্টাবলিশমেন্ট আছে চলচ্চিত্র উৎসবের এবং হচ্ছে গিয়ে বাণিজ্যিক ছবি প্রদর্শনের, সেখানেও এই ধরনের এই আঙ্গিকের ছবিগুলো প্রদর্শনের ব্যাপারে এক ধরনের নীতিমালা থাকা প্রয়োজন, তবে আমি মনে করি যে এই ছবিগুলো দর্শকের কাছে পৌঁছাবে। আর একটা প্রসঙ্গ যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সরাসরি ঘটে না, সেটা পৃথিবীর অন্য যে কোনো দেশেই চলচ্চিত্র নিয়ন্ত্রণ সংস্থা বা দেখভালের সংস্থাগুলো টিভিকে সরাসরি আওতায় রাখে, বিধিবদ্ধ আওতায় রাখে, যে যেখানে তাদেরকে এই সিনেমাগুলো কিনতে তারা কিনবে এবং এক অর্থে বাধ্য, এবং তারা কিনবে এবং সেগুলো টিভিতে প্রচার করবে। আমাদের এখানে বরঞ্চ উল্টাটা হয় যে টিভি সিনেমা প্রডিউস করে টিভিতেই আটকে রাখে। তো এই এই ধারণাটার পরিবর্তনটা জরুরি। আমরা তো মডেল হিসেবে শুধুমাত্র হলিউডকে মোটাটাকে দেখে থাকি বা হাল আমলে সাউথ কোরিয়ার মডেলকে দেখা হচ্ছে, কেউ কেউ বাংলাদেশে চিন্তা করছে নিদান হিসাবে। তো সেখানে কিন্তু আরেকটা বড় মডেল হচ্ছে ফ্রেঞ্চ মডেল বা সিএনসি, যেভাবে ওদের নিয়ন্ত্রক সংস্থা সিএনসি যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করে। তো সেখানে কিন্তু এই ঘটনাটা ঘটে যে ফিল্ম টিভি স্টেশনগুলো ছবিতে বিনিয়োগ করতেও তারা বাধ্য এবং ছবি তারা কিনে দেখাতেও বাধ্য। তো এভাবে আসলে কিন্তু নতুন দর্শকের সাথে আসলে নির্মাতাদের পরিচয় ঘটবে এবং নতুন ছবি দেখার আর একটা আন্দোলন বা জোয়ারও তৈরি হবে হয়তো বা ভবিষ্যতে।
তো হুমায়রা আপনি কিছু বলতে চান এই বিষয়ে?
এই বিষয়ে আমার একটাই বলবার আছে, সেটা হলো যেরকম অনেক রকম ফিল্ম বলো না শতফুল বিকশিত হওয়ার যে ব্যাপার, এরকম অনেক রকম ফিল্ম হতে হবে। এখন আমরা আমাদের দেশে কি ওই অবস্থাটা এখনো তৈরি হয়েছে কিনা বা আমাদের মতো দেশগুলোতে, ওইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে নানা রকম ফিল্ম হবে এবং সব ফিল্মের কিন্তু সব রকম অডিয়েন্স না বা কিউরেশনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা আমাদের দেশে খুব মিসিং। তো এই কিউরেশনটা খুব জরুরি যে কোনটা কোন ধরনের অডিয়েন্স দেখতে চায় বা কিভাবে হবে। আর আরেকটা ব্যাপার এখানে আমি এটার সাথে অ্যাড করব, যেটা ইমরানের কথাতেও যেটা আছে যে আমাদের এখানে যে ধরুন একদম বাণিজ্যিক মোটা দাগে বাণিজ্যিক বা যেই যেই চলচ্চিত্র সেগুলোই তো এখন হুমকির মুখে। সেটাই তো একটা আমরা লাস্ট যেটা দেখেছি সাদের যে ছবিটা যেটা সেটা 7 দিনও সেটা হলে থাকতে পারেনি, কিন্তু সেটার তো একটা আন্তর্জাতিক ভাবে সেটার একটা কিন্তু সেটা একটা জায়গাতে গেছে। রেহানা মারিয়া নূরের কথা বলছি। তো এইরকম যদি আমি আরো অনেক উদাহরণ, আমাদের কাছে প্রচুর উদাহরণ রয়েছে যেগুলো 7 দিন, 3 দিন, 4 দিন এরকম করে হলে থাকছে বা সেটা মানুষ দেখার দেখতে চায় তারপরও সেটা দেখানো যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আরেকটু ভাবে বিশেষভাবে যে আমি বিশেষ করে আমরা যে কাজগুলো করছি এইটাতে আর খুব বেশি চাপ না দিয়ে এটাকে একটা সামগ্রিক হলিস্টিক ভাবে এটাকে চিন্তা করা খুব জরুরি। আর বাইরে কিন্তু ইমরান যেটা বললো টেলিভিশন একটা ব্যাপার রয়েছে এবং বাইরে এখন প্রচুর ভিওডি এবং প্রচুর ইন্টারেস্টিং প্ল্যাটফর্মস হয়েছে। যেমন আমি আমার বাকি যেই দুটো ফিল্মে কিন্তু একটা চেকোস্লোভাকিয়ান একটা প্ল্যাটফর্মে রয়েছে, আরেকটা জার্মানি থেকে একটা প্ল্যাটফর্ম আছে সিনেলক, সেখানে রয়েছে আরেকটা ফিল্ম। সো এভাবে কিন্তু কাজগুলো হচ্ছে, মানে এটা থেকে যাচ্ছে, কোনো না কোনো আর্কাইভে কিন্তু থাকছে কাজটা। তো সেই জায়গা থেকে আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এটার মধ্যে সামিল হব।
তো ইমরান আপনি আর কিছু যোগ করতে চান?
যেটা হচ্ছে যে আমাদের এখানে ছবি দেখার একটা বড় সংস্কৃতি ছিল সবসময়, এবং আরেকটা যেটা ব্যাপার যে নিয়মিত সিনেমা দর্শকদের মধ্যে নারীরা একটা বড় অংশ, এবং এটা সরাসরি এই ধরনের গবেষণা বাংলাদেশের প্রেক্ষাপটে তো ঘটেই নি, বাট এটা করার অবশ্যই সুযোগ আছে এবং আমি নিজেও আগ্রহী সেটা নিয়ে। যেটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতি চলচ্চিত্র সংস্কৃতি শিল্প হিসাবে এবং বিনোদন হিসাবে এটার যে বেহাল দশা সেটার পেছনে নারী দর্শকদের অনুপস্থিতি একটা বড় কারণ। তো এই এই গোষ্ঠীকে আসলে কিন্তু মানে এখানে এখানে বেশ কিছু রাজনৈতিক ঘটনাও মানে কারণও আছে, কারণ আমরা দেখেছি 60-এর দশক 70-এর দশক যখন এটা মানে বাংলাদেশ হয়ে ওঠার আগে এবং বাংলাদেশ হয়ে জন্ম মানে উদ্বোধনের পরেও আমরা দেখেছি যে নারীদেরকে বিশেষভাবে নিরাপত্তার কথাই বলি বা তাদেরকে ভ্যানগার্ড অন্যান্য মানুষের তাদেরকে ভ্যানগার্ড দিয়েই হোক, তারা যেন নিরাপদে হলে আসে এবং হল শেষে বাড়ি যায়, সেটা রাতের শো হোক দুপুরের শো হোক সন্ধ্যার শো হোক, রিগার্ডলেস টাইমিং ওয়াজন্ট দ্য ইস্যু। এবং পরে আবর্তীতে আমরা দেখি যখন এখানে হচ্ছে গিয়ে 80-এর দশকে স্বৈরাচারী বা মিলিটারি সরকারের শাসনে বাংলাদেশ প্রবেশ করে, তখন আমরা আবার দেখছি যে এই যারা ভ্যানগার্ড হিসেবে যে পুরুষ সমাজ কাজ করতো বা অন্যান্য যেসব সাপোর্টিং সোসাইটি মানুষ গ্রুপটা কাজ করতো তারাই আবার নারীদেরকে তারা যেন হলে আসতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করছে। এবং আমরা তখন থেকে শুনতে শুরু করলাম যে হ্যাঁ হলে যাওয়া যাচ্ছে না, হলে পরিবেশ ভালো না, নানান ধরনের অনিশ্চয়তা অনিরাপত্তা এইসব প্রসঙ্গ কাজে দিচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের নজর করাটা জরুরি। হ্যাঁ, তো এর পাশাপাশি আরেকটা যেটা হয় যে এবং আমি আমি অন্যান্য অপশনের পাশাপাশি পার্সোনালি ছবি দেখার পাশাপাশি হলে ছবি দেখাটাকে এই ধরনের গুরুত্ব জোর দিতে চাই যে এখানে এক ধরনের মিথজীবীটা তৈরি হয়, সংস্কৃতির তৈরি হয়। এখানে এখানে নানান জাতি গোষ্ঠীর মানুষ নির্বিশেষে এসে মেলামেশা করতে পারে, কথা বলতে পারে, এক ধরনের অবস্থান তৈরি করতে পারে। তো এই হলে নারীদেরকে নারী দর্শকদের হলমুখী করা, তাদের আবার সেই ধরনের বাস্তবতা নিশ্চিত করলে আমরা একটা বড় অংশ কিন্তু যোগ করতে পারবো দর্শক হিসেবে, এটা আমাদের ভাবাটা আমার মনে হয় এটা এখন সময়ের দাবি।
তো হুমায়রা আপনি কিছু যোগ করতে চান?
না, আমি এটার সাথে মানে একদমই একমত। আমাদের বিভিন্ন মানে জাতি, আমাদের যে শুধু বাঙালি জাতি তো না, মানে আমাদের বাংলাদেশে যে আরো না অন্য জাতি গোষ্ঠী আছে, অন্যান্য বিভিন্ন ক্লাস রয়েছে, এসব কিছুর নির্বিশেষে আসলে চিন্তা ভাবনা এখন একটা করতে হবে। এবং নারী দর্শক তো রয়েছেই, বিভিন্ন এইজ গ্রুপ রয়েছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এখন দেশে যেরকম তরুণের সংখ্যা বেশি, সেটাও খুব মানে এই অনেকগুলো ব্যাপার রয়েছে এখানে ভাবনার, শিশুদের ব্যাপার ভাবার রয়েছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে এখন আমাদের একটা ফিল্ম কমিশন, আমাদের দাবি যেটা বাংলাদেশের এখন সংস্কার হচ্ছে নানা রকম, তো ওই ফিল্ম কমিশনের মধ্যে হয়তো এই ব্যাপারগুলো আমরা একটা দিক নির্দেশনার আশা সবাই করছে, এবং সেখান থেকে ডেফিনেটলি। আর আমরা অ্যাজ এ ফিল্ম মেকার আমরা কি করতে পারি, আমরা এরকম বিভিন্ন রকম ভাষায় এইসব নানা রকম রিপ্রেশন থাকলে যেটা হয় যে এর মধ্যে থেকে বিভিন্ন ভাষা বের হয়ে আসবে, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথে আমি দেখি এবং ওটাকে অ্যাড্রেস করতে হবে। মানে আমি যে ফিল্মটা করলাম, আমি কিন্তু আমার কিন্তু উদ্দেশ্য যেটা দেখুক, আরো প্রচুর মানুষ দেখুক, শুধু দেশের বাইরে মানুষ দেখছে বা ফেস্টিভ্যালে দেখছে, এটাই তো আমার গোল নয়। আর যখন আমি বাংলাদেশেও যে কটা স্ক্রিনিং করেছি, আর বাংলাদেশে আসলে সত্যি কথা বলতে, বাংলাদেশে শুধু আমি শুধু হলের কথা বলছি বা এইটা বলছি যেটা ইমরান বলছে, এর বাইরেও আমাদের এমনিতেও যে স্ক্রিনিং করবার কিন্তু এখনো খুব একটা ভালো অবস্থা নাই। আমাদের এখন পর্যন্ত কোন একটা স্ক্রিনিং করতে গেলে প্রপার প্রজেকশন বা প্রপার সাউন্ড, এই জিনিসগুলো আমাদের এখনো অভাব রয়ে গেছে, এবং মানে এটার দিকে কেউ খুব নজর দিচ্ছে না। এটা হচ্ছে প্রবলেম, মানে এই সমস্যাগুলোকে আমাদের ওভারকাম করা, এবং যেখানে আমরা আসলে প্রচুর কাজ দেখাতে পারবো এবং মানুষের সাথে যোগাযোগটা হবে, নিজের দেশের কাজ, নিজের দেশের মানুষ দেখাটা আগে খুব জরুরি।
তো অনেক ধন্যবাদ হুমায়রা বিলকিস এবং ইমরান ফিরদাউস SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ রুবুল ভাই, এবং SBS বাংলাকেও ধন্যবাদ।
শুনছিলেন চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস ও ডক্টর ইমরান ফিরদাউসের সাথে আলাপচারিতার তৃতীয় পর্ব। সাথে ছিলাম আমি শাহান আলম।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।